এখন নিরাপত্তাহীনতায় অনেকটা ভুগছে।
তবে সবকিছুর আগে আসুন দেখা যাক বিশ্বের কোথায় কি ঘটেছে। বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। আজ রোববার তুরস্ক পঞ্চম দিনের মতো সিরিয়ায় পাল্টা গোলা ছুড়েছে। এই আক্রমণটি চালানো হয় সিরিয়া থেকে নতুন করে তুরস্কের সীমান্তবর্তী গ্রাম আকচালাতে। সেখানেই এর আগে সিরিয়ার আরেকটি আক্রমণে 5 জন অসামরিক লোক নিহত হয়। তুরস্কের নিউজ চ্যানেল এনটিভি জানায় যে ওই গোলাটি একটি সরকারি ভবনের প্রাঙ্গণে গিয়ে পড়ে। এই সর্বসাম্প্রতিক ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে তুরস্কের সীমান্তবর্তী হাতায় প্রদেশে সিরীয় সরকারের এক চৌকিতে বিদ্রোহীদের পতাকা ওড়ানো হয়। সরকার বিরোধী যোদ্ধারা ওই ভবনটি দখল করে নেয়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে যে বিদ্রোহীরা 12 ঘন্টা লড়াইয়ের পর শনিবার খিরবাত আল জোজ শহরটির নিয়ন্ত্রণ গ্রহণ করে। রোববারই সিরিয়ার সৈন্যরা উত্তরের আলেপ্পো, হোমস শহরে এবং দামেস্কের আশপাশে এবং দক্ষিণের গ্রামগুলোতে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাটি পুনর্দখলের অভিযান চালায়। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট তারকা বর্তমানে রাজনীতিক ইমরান খান এবং একটি যানবহর আজ রোববার উপজাতীয় এলাকায় যুক্তরাষ্ট্রের ড্রোন আক্রমণের প্রতিবাদে পাকিস্তানের জঙ্গি অধ্যুষিত দক্ষিণ ওয়াজিরিস্তানের দিকে যাত্রা শুরু করেছে। খান এবং তার মুভমেন্ট ফর জাস্টিস দলের সমর্থকরা স্থানীয় এবং আন্তর্জাতিক শান্তিকর্মীদের নিয়ে গতকাল শনিবার ইসলামাবাদ থেকে তাঁর যাত্রা শুরু করেন। ড্রোনে আক্রমণের বিরুদ্ধে ইমরান খানের এই তথাকথিত মোটর মিছিলটি 200টিরও কম গাড়ি নিয়ে ইসলামাবাদ ছেড়ে যায়। তবে মিস্টার খানের নিজের এলাকা মিয়াওয়ালিতে এই যানবাহন পৌঁছানোর সময় গাড়ির সংখ্যা 500-তে পৌঁছয়। মিস্টার খান এই উদ্বেগ নাকচ করে দিয়েছেন যে তালিবান এবং অন্যান্য ইসলামী জঙ্গিরা ওই যানবাহনের উপর হামলা চালাতে পারে। তবে ভয়েস অফ আমেরিকার আয়াজ গুল জানাচ্ছেন যে ইমরান খান একটি সাঁজোয়া গাড়িতে রয়েছেন এবং প্রহরীরা তাকে কাছে ভিড়তে দিচ্ছে না। যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে এই ড্রোন আক্রমণ বিবাদের বিষয় রয়েছে। ইসলামাবাদ বলছে যে এ ধরনের আক্রমণ তার সার্বভৌমত্ব খর্ব করছে। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে তালিবানকে পরাজিত করার জন্য ড্রোন হচ্ছে সবচাইতে কার্যকর অস্ত্র। ওদিকে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস রোববার বলছে যে সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় পাকিস্তান একটি সতর্কবার্তা জারি করেছে। দূতাবাস তার ওয়েবসাইটে দেওয়া একটি বার্তায় জানিয়েছে যে অভ্যন্তরীণ মন্ত্রক সতর্ক করে দিয়েছে যে এই হামলার লক্ষ্য হতে পারে ইসলামাবাদের কেন্দ্রস্থলে সরকারি ভবনগুলো এবং অনেকগুলো হোটেল এবং মোটেল। দূতাবাস যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওই সব এলাকা পরিহার করার পরামর্শ দিয়েছে। বাংলাদেশে হাইকোর্টের একজন বিচারকের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে স্পিকারের রুলিং নিয়ে হাইকোর্টে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেয়নি বাংলাদেশের সুপ্রিম কোর্ট। এ প্রসঙ্গে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম। আমরা দুঃখিত, এখন শুনুন এই বার্তাটি।
রিট আবেদনকারীর আইনজীবী আক্তার ইমাম জানিয়েছেন, প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ সরকারের আপিলের আবেদনটি কয়েকটি পর্যবেক্ষণ সহ রোববার নিষ্পত্তি করে দিয়েছে। এ প্রসঙ্গে তিনি বললেন,
আপিল করার অনুমতি দেওয়া হয়নি, কিন্তু তাদের আপিলটাকে ডিসপোজ করে দেওয়া হবে কিছু অবজারভেশন দিয়ে।
আক্তার ইমাম বলেন, হাইকোর্টের রায়ে বড় ধরনের কোনো পরিবর্তন থাকলে আদালত আপিলের অনুমতি দিত। উল্লেখ্য, হাইকোর্টও স্পিকারের রুলিং এর বিরুদ্ধে করা মূল রিটের প্রথমে একই ধরনের আদেশ দিয়ে পরে কিছু পর্যবেক্ষণ সহ তা নিষ্পত্তি করে দেয়। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে খাদ্য বহির্ভূত খাতের মূল্যস্ফীতি বেড়ে 2 অঙ্কের ঘরে পৌঁছেছে বলে পরিসংখ্যান ব্যুরো সূত্রে জানানো হয়েছে। বিষয়টির উপর বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহউদ্দিন আহমেদের মন্তব্য সহ রিপোর্টটি পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা আমির খসরু।
2005-2006 অর্থ বছরকে ভিত্তি ধরে যে তথ্য প্রকাশ করা হয়েছে তাতে দেখা যায়, সেপ্টেম্বরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 10.18%, অগস্টে এই হার ছিল 9.29%। আর পুরনো হিসেবে 1995-96 অর্থ বছরকে ভিত্তি ধরে এই খাতে মূল্যস্ফীতি সেপ্টেম্বরে 9.95% আর আগস্টে ছিল 9.59%, এক বছর আগে ছিল 8.76%। এ সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ ভয়েস অব আমেরিকাকে বলেন,
ভোক্তাদের জীবনযাত্রার মানের উপর নেতিবাচক প্রভাব পড়ে, ব্যবসায়ীদের বিজনেসের খরচ বেড়ে গেছে, তাদের ইনভেস্টমেন্টের উপর এফেক্ট করছে, কর্মসংস্থানের উপর কমে যাচ্ছে।
ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কারণেই বিদ্যুতের দাম দফায় দফায় বাড়ছে বলে মনে করেন ডক্টর সালেউদ্দিন।
কুইক রেন্টাল করার ফলে যেটা প্রচুর সাবসিডি দিতে হচ্ছে তাদেরকে, এবং এই খরচটা এখন চেষ্টা করছে IMF এবং অন্যান্য চাপে ভর্তি কমানো যায়।
ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, সার্বিকভাবে সাধারণ মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
দক্ষিণ কোরিয়া সে দেশের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার দূরত্ব প্রায় 3 গুণ করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক সমঝোতার কথা ঘোষণা করেছে। দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রের আওতায় পড়বে গোটা উত্তর কোরিয়া। সৌলে কর্মকর্তারা রোববার সংবাদদাতাদের বলেন যে এই নতুন চুক্তির কারণে দক্ষিণ কোরিয়া তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অতিক্রমের দৈর্ঘ্য 300 কিলোমিটার থেকে 800 কিলোমিটার পর্যন্ত বর্ধিত করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে 2001 সালের চুক্তিতে 300 কিলোমিটার সীমা বাঁধা ছিল। তবে আজ সৌলে এই ঘোষণা সম্পর্কে ওয়াশিংটনের তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের শীর্ষ কর্মকর্তা ইয়াং উ সংবাদদাতাদের বলেন যে ক্ষেপণাস্ত্র গাইডলাইন পুনর্বিবেচনার পেছনে গুরুত্বপূর্ণ কারণটি হচ্ছে উত্তর কোরিয়ার সামরিক উস্কানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। অনুমান করা হচ্ছে যে এই ঘোষণার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাবে উত্তর কোরিয়া, যাদের কাছে এরই মধ্যে এমন ক্ষেপণাস্ত্র আছে যা পুরো দক্ষিণ কোরিয়ার ওপর আঘাত হানতে সক্ষম। উলফা নেতা অনুপ চেটিয়াকে ডিসেম্বরের মধ্যে ভারতে হাতে তুলে দেবে বাংলাদেশ, বিষয়টির উপর সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
উলফা নেতা অনুপ চেটিয়াকে ডিসেম্বরের মধ্যে ভারতের হাতে তুলে দেবে বাংলাদেশ। সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা PTI এই খবর দিয়েছে। স্বরাষ্ট্র সচিব মুস্তাক আহমেদ এই প্রতিনিধিকে বলেন, এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি, তবে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দিতে সব আইনি প্রক্রিয়া শেষ করার কাজ চলছে। অবৈধভাবে বাংলাদেশে থাকার অভিযোগে 1997 সালে অনুপ চেটিয়াকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন, তবে তিনি বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। সরকার সে আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান কিছুই করেনি। সেই আবেদনের সুরাহা না হওয়া পর্যন্ত নিরাপদ হেফাজতে থাকার নির্দেশ দেন বাংলাদেশের সুপ্রিম কোর্ট। ওদিকে বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ে এক বৈঠক আগামী 15 অক্টোবর ঢাকায় বসছে। বৈঠকে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি, জেল খাটা ব্যক্তিদের হস্তান্তর, সংগঠিত অপরাধ দমন ও সীমান্ত ব্যবস্থাপনার সমন্বয় কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গ রাজ্যে গোয়েন্দা সূত্রের খবরে বলা হয়েছে যে রাজ্যের জঙ্গলমহলে কোণঠাসা হয়ে আবারও নাশকতার ছক কষতে শহরতলিতে এখন ঘাঁটি গাড়ছে মাওবাদীরা, জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
রাজ্যের জঙ্গলমহলে কোণঠাসা হয়ে পড়ায় শহরতলি এলাকায় আশ্রয় নেওয়ার কৌশল নিয়েছে মাওবাদীরা। পরবর্তী রণকৌশল ঠিক করতে রাজ্যের উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলা এবং হুগলি জেলার কয়েকটি জায়গায় মাওবাদীরা গা ঢাকা দিয়ে থাকতে পারে বলে রাজ্য পুলিশের গোয়েন্দারা আশঙ্কা করছেন। ইতিমধ্যে রাজ্য গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে 3 এলাকার পুলিশ কর্তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। উল্লেখ করা যেতে পারে, গত মাস 2 আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উত্তর 24 পরগনা জেলার মধ্যম গ্রামের দোলতলায় জেলা পুলিশ ও প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করতে এসে শহরতলিতে মাওবাদী প্রভাব বাড়ার ব্যাপারে আশঙ্কা প্রকাশ করে পুলিশকে সতর্ক করে দিয়েছিলেন। তারপর গোয়েন্দারা এই রিপোর্ট পাঠানোয় পুলিশ আরো সতর্ক হয়ে গিয়েছে। ইতিমধ্যে উত্তর 24 পরগনা জেলার বারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় পুলিশি তল্লাশি চালিয়েছে। পাশাপাশি মাওবাদীরা বা বহিরাগতরা এসে ডেরা বেঁধেছে কিনা সেই ব্যাপারে নজরদারি চালানো হচ্ছে। পরমাশিস খোসরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আর নির্বাচনে লড়বেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী ও CPM দলের পলিট ব্যুরোর সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য। দলের নেতৃত্বকে একথা জানিয়ে দিয়েছেন বুদ্ধবাবু। সেক্ষেত্রে দলের নেতা কে হবেন, এসব জিজ্ঞাসা নিয়ে এরই উপর কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা CPM দলের পলিট ব্যুরোর সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য আর নির্বাচনে লড়বেন না বলে জানিয়ে দিয়েছেন দলীয় নেতৃত্বকে। ফুসফুসের সংক্রমণ ও দীর্ঘদিনের চোখের অসুখের জন্যই তার এই সিদ্ধান্ত বলে দলকে জানিয়েছে।